বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আসমানি সুরা।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। গত দুই পর্বে আমরা সুরা আনফালের আলোচ্য নানা বিষয় ও বদর যুদ্ধের ঘটনা নিয়ে কথা বলেছি। আজকের আসরে আমরা সুরা আনফালের আরও কিছু আলোচ্য বিষয় নিয়ে কথা বলার ইচ্ছে রইল। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
সুরা আনফালে জনসাধারণের সম্পদ তথা আনফাল ও তার ব্যবহার সম্পর্কিত বিধান ছাড়াও বদর যুদ্ধ নিয়ে অনেক বক্তব্য এসেছে। এজন্য এ সুরার আরেকটি নাম বদর। গত পর্বের আলোচনায় বদর যুদ্ধের বেশিরভাগ ঘটনাগুলোই সংক্ষেপে তুলে ধরেছি। এবারে শুনুন সুরা আনফালের 19 নম্বর আয়াতের অর্থ। মহান আল্লাহ বলেছেন,
তোমরা বিশ্বাসীরা যদি বিজয় কামনা করো তাহলে তোমাদের কাছে বিজয় এসে গেছে, আর যদি তোমরা রাসূলের সঙ্গে বিতর্ক করা থেকে বিরত হও তবে তা তোমাদের জন্য উত্তম, এবং তোমরা যদি তাই করো তথা রাসূলের বিরোধিতা করো তবে আমরাও ফিরে যাব, অর্থাৎ শত্রুর সামনে তোমাদের একা ত্যাগ করে যাব। বস্তুত তোমাদের কোনোই কাজে আসবে না তোমাদের দল ও বল, তা যত বেশিই হোক না কেন। জেনে রাখো আল্লাহ ইমানদারদের সাথে রয়েছেন।
বদর যুদ্ধে মুসলমানরা যে বিজয় চেয়েছিল তা আল্লাহর সাহায্যে তাদের হাতে আসে। কাফিরদের নেতা আবু জাহেলকে হত্যার মাধ্যমে মুসলমানরা চূড়ান্ত বিজয় অর্জন করে। আমর বিন আল জামুর আঘাতে আবু জাহেল রক্তাক্ত হয়ে পড়েছিল এবং আর্তনাদ করতে করতে সে আমরের উপর প্রতিঘাত হানে, ফলে আমরের হাত কাটা যায়। এরই মধ্যে আবদুল্লাহ ইবনে মাসুদ ঘটনাস্থলে পৌঁছে যান এবং আবু জাহেলের বুকে চড়ে তার মাথা বিচ্ছিন্ন করেন। তার কর্তিত মাথা নিয়ে তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলে তিনি সন্তুষ্ট হন। এ যুদ্ধে মুসলমানদের পক্ষে 9 জন শহীদ ও কাফিরদের পক্ষে 70 জন নিহত হয়। হযরত আলী আলাইহিস সালাম একাই 34 জনকে হত্যা করেছিলেন। কাফির বন্দীর সংখ্যা ছিল 70 জন। শত্রুদের হামলার প্রস্তুতির ব্যাপারে মুসলমানদের কর্তব্য, খুমসের বিধান, যুদ্ধের জন্য সামরিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রস্তুত থাকার গুরুত্ব, যুদ্ধবন্দীদের নানা বিষয় ও তাদের সঙ্গে আচরণের পন্থা, মুসলমানদের নানা দুর্বলতা ও তাদেরকে ইসলামের আলোকে শক্তিশালী করা সূরা আনফালের কিছু আলোচ্য বিষয়, হিজরত ও আল্লাহর পথে হিজরত, মুনাফিকদের পরিচিতি এবং তাদের মোকাবেলা করার পন্থাও এ সূরার অন্যতম আলোচ্য বিষয়।
ইসলাম আমানত রক্ষার উপর বিশেষ জোর দিয়ে থাকে, তা সেই আমানত মুসলমান বা অমুসলমান যারই হোক না কেন। সূরা আনফালের ২৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, খেয়ানত করো না আল্লাহর সাথে ও রাসুলের সাথে, এবং খেয়ানত করো না নিজেদের পারস্পরিক আমানতে জেনে শোনে। বনি কুরাইজা গোত্রের ইহুদিরা চুক্তি ভঙ্গ করায় মুসলমানরা ২১ দিন ধরে তাদের অবরুদ্ধ করে রাখে, ফলে তারা বনি নাজির গোত্রের মতোই নিরুপায় হয়ে সন্ধির প্রস্তাব দেয় এবং সিরিয়ায় চলে যেতে আগ্রহী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন যে তারা সাদ বিন মাজের নির্দেশ অনুসারে দুর্গ থেকে বাইরে নেমে আসুক, তখন যা উচিত তা করা হবে। ইহুদিরা লুবাবা আনসারিকে ডেকে পাঠালো। ইহুদিদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল এবং তার পরিবার, সন্তান ও সম্পদও ছিল তাদের ভেতরে। লুবাবা নিজের ঘাড়ের দিকে ইঙ্গিত করে তাদের বুঝিয়ে দেন যে দুর্গ থেকে বের হয়ে আসলে তাদের নিহত হতে হবে।
এ অবস্থায় মহান আল্লাহ জিব্রাইলের মাধ্যমে এ আয়াত নাজিল করে লুবাবার বিশ্বাসঘাতকতার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন। গোপনীয়তা ফাঁস করার কারণে লুবাবা অনুতপ্ত হন এবং কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে পৌঁছেন। সেখানে তিনি একটি স্তম্ভের মধ্যে নিজেকে বেঁধে শপথ নেন যে তার তওবা কবুল না হওয়া পর্যন্ত তিনি পানাহার করবেন না, এমনকি মারা গেলেও না। এভাবে সাত দিন পার হওয়ার পর তিনি যখন সংজ্ঞাহীন হয়ে পড়েন, তখন আল্লাহ তার তওবা কবুল করেন। লুবাবার কাছে খবর পৌঁছলে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে তার হাতের বাঁধন খুলে না দেয়া পর্যন্ত তিনি ক্ষমালাভের কথা বিশ্বাস করবেন না। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার হাতের বাঁধন খুলে দেন। স্তম্ভটি আজও মদিনার মসজিদে নববীতে রয়েছে এবং তাতে লেখা আছে আবু লুবাবার স্তম্ভ। আসলে সম্পদ, স্ত্রী ও সন্তান কখনো কখনো মানুষের চোখ ও কানকে পর্দাবৃত করে, ফলে তারা সমাজের জন্য ধ্বংসাত্মক বিশ্বাসঘাতকতায় লিপ্ত হয়। কিন্তু আবু লুবাবার নিজের ভুলটা বুঝতে পারাটাও বেশ গুরুত্বপূর্ণ বিষয়। তাই ভুল বোঝার পরই তিনি নিজের বিচ্যুতির ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য সচেষ্ট হন।
এবারে শুনুন সূরা আনফালের ৩০ নম্বর আয়াতের অর্থ, এবং স্মরণ করো সে সময়ের কথা যখন কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করবে অথবা হত্যা করবে অথবা তোমাকে নির্বাসিত করবে। তারা যেমন ষড়যন্ত্র করে, মহান আল্লাহও তেমনি পরিকল্পনা ও কৌশল অবলম্বন করেন, এবং নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম কৌশলী। মক্কার মুশরিকরা নবুয়াতের ১২ ও ১৩তম বর্ষে বিপদের অশনি সংকেত শুনতে পেয়েছিল। মুসলমানদের মদিনায় ঘাঁটি স্থাপন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্ববিধ সহযোগিতা প্রদানে মদিনাবাসীদের সম্মতির বিষয়টি ছিল তাদের জন্য এই বিপদের স্পষ্ট আলামত।
নবুয়তের ১৩তম বছরে রবিউল আওয়াল মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঠিক আগ মুহূর্তে তিনি হযরত আলী, প্রথম খলিফা আবু বকর এবং অসুস্থ ও বৃদ্ধ একদল মুসলমানই কেবল মক্কায় অবস্থান করছিলেন এবং তারা সবাই মক্কা ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময়ই দারুন নাদোয়ার কুরাইশ প্রধানদের পরামর্শ সভা মুসলমানদের জন্য বিপজ্জনক এক সিদ্ধান্ত গ্রহণ করে। শয়তানও ওই সভায় নজদের একজন বৃদ্ধ ব্যক্তির ছদ্মবেশ ধরে প্রধান পরামর্শদাতা হিসেবে অংশ নেয় ও কুরাইশ প্রধানদের ওই সিদ্ধান্তে উপনীত করে। আবু জাহেল শয়তানের পরামর্শ অনুযায়ী ওই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বলে যে, আমরা প্রতিটি গোত্র থেকে এক ব্যক্তিকে মনোনীত করব, তারা সম্মিলিতভাবে রাত্রিতে মুহাম্মাদের ঘরে হামলা চালিয়ে তাকে টুকরো টুকরো করে ফেলবে। ফলে মুহাম্মাদের খুনের দায় দায়িত্ব সকল গোত্রের উপরই বর্তাবে বলে বনি হাশিম সব গোত্রের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম হবে না। এমতে সর্বসম্মতিক্রমে গৃহীত হলে প্রত্যেক গোত্র হতে এক এক ব্যক্তিকে মনোনীত করা হয় তা বাস্তবায়নের জন্য। কিন্তু মহান আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে সমস্ত ঘটনা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন এবং হিজরতের নির্দেশ দেন। এ সম্পর্কে আমরা আলোচনা করব এই ধারাবাহিকের আগামী পর্বে।
গল্প ও প্রবাদীর গল্প
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা। নিন আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি প্রাচীন গল্প। গল্পটি এরকম, প্রাচীনকালে বিস্তীর্ণ এক প্রান্তরে পাশাপাশি চলছিল তিনটি প্রাণী, একটি উট, একটি গরু এবং একটি বুনো মহিষ। তাদের মধ্যে বন্ধুত্ব বেশ পুরনো। চলতে চলতে তারা তাদের ফেলে আসা শৈশব, কৈশোর এবং যৌবন নিয়ে কথা বলছিল, সেই সাথে নিজেদের জীবনের সুখকর এবং হাসির উদ্রেককারী বিভিন্ন স্মৃতির কথা বলাবলি করছিল।
সময়টা ছিল বেশ ভালো, বসন্তকাল, আবহাওয়াও ছিল উপভোগ্য। খোস আলাপ করতে করতে তারা গিয়ে পৌঁছালো এমন এক জায়গায় যেখানে খুব মজার এবং সুস্বাদু ঘাস সহ নানা উদ্ভিদ ছিল। এরকম ঘাস কিংবা উদ্ভিদ সাধারণত ওই মরুতে খুব কমই দেখতে পাওয়া যায়। স্বাভাবিকভাবেই তিন বন্ধু খুশি হয়ে গেল বিরল স্বাদের এই উদ্ভিদ দেখে। উট বলল, আমরা এই উদ্ভিদগুলোকে সমান তিন ভাগে ভাগ করে নিয়ে যে যার অংশ খাব। মেষ একবার ভালো করে উদ্ভিদগুলোর দিকে তাকিয়ে দেখল, পরিমাণে খুবই কম। পা দিয়ে সেগুলোকে একবার নেড়ে চেড়ে দেখে বলল, এই সামান্য ঘাস যদি ভাগ করতে যাই প্রত্যেকের ভাগেই খুব কম পরিমাণে পড়বে, কারো পেটই ভরবে না। এরপর কি ঘটল শুনব মিউজিকের পর। আপনারা সঙ্গে যাচ্ছেন যথারীতি, প্রত্যাশা রইল।
মেষের পর গরু বলল, ঠিকই বলেছ, কিন্তু কি করা যাবে? এই সুস্বাদু ঘাস যদি পর্যাপ্ত পরিমাণ থাকতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু নাই যেহেতু, সেহেতু ভাগ না করে উপায় কি? মেষ বলল, কেন উপায় আছে? আমি একটা চিন্তা করেছি। উট এবং গরু অবাক হয়ে জানতে চাইল, কি ভেবেছ? মেষ একবার উদ্ভিদের দিকে, আরেকবার তার বন্ধুদের দিকে তাকিয়ে বলল, উপায় হলো আমাদের তিনজনের যে কোনো একজন সবগুলো উদ্ভিদ খাবে। সেই প্রাচীনকাল থেকেই একটা প্রবাদ আছে, সবাই শুনে আসছি আমরা, সেটা হলো মুরব্বীদের সম্মান করা উচিত। যারা ছোট তাদের উচিত বড়দের জন্য নিজেদের ছোটখাটো অধিকার ত্যাগ করা। উট এ কথা শুনে বলল, আইডিয়াটা মন্দ না, কিন্তু আমরা কি করে জানবো যে আমাদের তিনজনের মাঝে কে বেশি বয়স্ক?
মেষ বলল, প্রথম প্রস্তাব যদি সবাই মেনে নিই তাহলে আমরা সবাই নিজ নিজ জন্ম তারিখ ঘোষণা করতে পারি। তাহলেই বোঝা যাবে বয়সে কে বেশি বড়। যেই বয়বৃদ্ধ হিসেবে সাব্যস্ত হবে সেই খাবে এই ঘাসগুলো। উট এবং গরু মেষের কথা মেনে নিয়ে বলল, চিন্তাটা বেশ ভালো, এবার আমরা আমাদের নিজ নিজ বয়স নিয়ে কথা বলতে পারি। তারা প্রথমেই মেষকে বলল তার বয়স নিয়ে কথা বলতে। মেষ একটু ভারিক্কি ভাব দেখিয়ে গো গো করে কিছুটা অহংকারের স্বরে বলল, আমার বয়স হযরত ইসমাইল আলাইহিস সালামের কুরবানির সময় থেকে হিসাব করো। উট আর গরু অবাক দৃষ্টিতে মেষের দিকে তাকালো। গরু বলল, তার মানে তোমার বয়স এত বেশি? এর পরের গল্প শুনবো আমরা মিউজিক বিরতির পর।
শ্রোতা বন্ধুরা, বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। মেষের বয়স শুনে গরু এবং উট যখন অবাক, তখন মেষ গর্বের সাথে বলে উঠল, হ্যাঁ, যে কোনো মেষকে জিজ্ঞেস করলেই জানতে পারবে। আমি আমার ছোটবেলায় যে চারণভূমিতে ঘুরে বেড়াতাম, সেই চারণভূমিতে ইসমাইল আল ইসলামের পরিবর্তে কুরবানি করা মেষটিও আমার সাথে চড়ে বেড়াতো। ও আমার বন্ধু ছিল, খুব ভালো বন্ধু। সেই মেষটি আমাদের গোত্রেরই ছিল। উট এবং গরু মেষের কথা শুনে ঢোক গিলল। গরু বলল, আমি এখন বলছি আমার বয়সের কথা, দেখি কার বয়স বেশি, তোমার বয়স না আমার বয়স। মেষ গরুর দিকে তাকালো, কিছুক্ষণ পর বলল, বেশ ভালো কথা, ঠিক আছে বলো দেখি তোমার বয়স কত, কবে জন্ম হয়েছে তোমার?
গরু বলল, আমি মেষের চেয়ে অনেক বেশি বয়স্ক। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দুটি গরু ছিল। ওই দুটি গরু দিয়ে তিনি জমি চাষ করতেন, তাদের একটি হলাম আমি। মেষ এবার বুঝতে পারল গরু তো তার চেয়েও বেশি চালাক। মনে মনে বলল, ভুল হয়ে গেছে, আসলে আমি যদি সবার আগে বয়স বলতে রাজি না হতাম তাহলে বোধ হয় ভালো হতো, ফাঁদে ফেসে গেলাম। এখন তো কোনো রকম প্রতিবাদও করা যাবে না। এখন যদি বলি যে গরু মিথ্যা বলছে তাহলে তো আবার মিথ্যাচারও সুস্পষ্ট হয়ে যাবে। গরু দেখল উট এবং মেষ অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। গপগপ করে বলল, হ্যাঁ, বয়সটা আমার বেশি, এতই বেশি যে তোমরা গুনেও শেষ করতে পারবে না, বলতেও পারবে না কত বয়স আমার। উট এবার মনে মনে বলল, হায় রে দুষ্ট গরু, হায় রে মেষ, তোমরা আমার সামনে তোমাদের বয়সের কথা বলছ, এমন কাজ করব যে সারা জীবন মনে থাকবে আমাদের তিনজনের মাঝে কার বয়স বেশি। কি করেছে ওর সেই কাহিনী শুনব বিরতির পর।
বয়স বলার আগে উট একটা মজার হাসি দিল এবং ঘাসগুলো খেতে শুরু করে দিল। বিরল এই উদ্ভিদগুলো খুবই সুস্বাদু ছিল। উদ্ভিদগুলো সব খেয়ে উট, গরু এবং মেষের দিকে তাকিয়ে বলল, আমি তোমাদেরকে বলতে চাই না যে আমার বয়স কত, কিংবা তোমাদের চেয়ে আমার বয়স কত বেশি। আমার শরীরের দিকে কিংবা আমার ঘাড়ের দিকে যদি কেউ ভালোভাবে একটু দৃষ্টি দেয়, তাহলেই সে বুঝতে পারবে আমি বয়সে তোমাদের চেয়ে কত বড়। আমার জন্ম কবে কোথায় হয়েছে সে কথা বলার অপেক্ষাই রাখে না। আমাকে যেই দেখবে সেই বুঝতে পারবে যে আমি অন্তত তোমাদের চেয়ে ছোট নই, কি বলো?
গরু আর মেষ বিস্ময়ের সাথে উটের দিকে তাকিয়ে অনুতাপ বোধ করল। অনুতাপ এই জন্য যে তারা দুজনই নিজেদের বয়স সম্পর্কে মিথ্যা ধারণা দিয়েছিল, সেই মিথ্যাচারের জন্য তারা এখন অনুতপ্ত। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা পাশ্চাত্যে মদের ব্যাপক ব্যবহার ও এর ক্ষতিকর দিক নিয়ে খানিকটা আলোচনা করেছি। আমরা বলেছি, 2018 সালের এক গবেষণায় দেখা গেছে মদ মানেই ক্ষতি, মদের কোনো নিরাপদ মাত্রা নেই, মদ পান করলে ক্ষতি হবেই। গ্লোবাল বার্ডেন অব ডিজিজ নামের বৈশ্বিক উদ্যোগের গবেষণায় এটি প্রমাণিত হয়েছে। আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স এই বৈশ্বিক উদ্যোগের প্রধান কার্যালয় হিসেবে কাজ করেছে। সেখানে দেখা গেছে সামান্য পরিমাণ মদও মানুষের দেহে ক্ষতিকর প্রভাব ফেলে। আজকের আসরে আমরা এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ফ্রান্সের আন্তর্জাতিক টিভি চ্যানেল ফ্রান্স 24-এর প্রতিবেদক সিজরিদ দুমিসাওয়ার এক তথ্যবহুল প্রতিবেদনে জানিয়েছেন, মদপানের ক্ষেত্রে নিরাপদ মাত্রা বলে কিছু নেই। দিনে মাত্র এক গ্লাস মদপান করলেও ক্যান্সার, কার্ডিওভ্যাসকুলার ডিজিজ এবং স্ট্রোক হওয়ার ঝুঁকি 5% পর্যন্ত বৃদ্ধি পায়। মদপান হচ্ছে 15-49 বছর বয়সীদের মধ্যে অকাল মৃত্যুর তৃতীয় প্রধান কারণ। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সাধারণ মানুষের মধ্যে মদপানের প্রচলন যত বাড়ছে ততই মস্তিষ্কের বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের পরিচালিত এ সংক্রান্ত গবেষণার প্রতিবেদন 2021 সালের 12 মে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, গবেষণার জন্য তারা ব্রিটেনের 25,000 মদ পানকারী ব্যক্তির মস্তিষ্কের মেডিকেল স্ক্যান পর্যালোচনা করেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ক্লিনিক্যাল রিসার্চার আনিয়া টোপিওয়ালা জানিয়েছেন, গবেষকরা দেখতে পেয়েছেন যে মদপান করার ফলে মস্তিষ্কের ধূসর অংশের ক্ষতি হয়। মস্তিষ্কের এই অঞ্চল একটি অতি গুরুত্বপূর্ণ অংশ, এখানে সব গুরুত্বপূর্ণ তথ্য প্রস্তুত হয়।
গবেষক আনিয়া টোপিওয়ালা আরও জানিয়েছেন, মানুষ যত মদপান করে ততই তাদের মস্তিষ্কে ধূসর অংশের পরিমাণ কমে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের আকার আরও ছোট হয়ে আসে এবং আরও মারাত্মক অবস্থায় ব্যক্তির স্মৃতিভ্রংশ দেখা দেয়। মস্তিষ্কের আকার ছোট হয়ে গেলে স্মৃতির পরীক্ষায় তার কর্মক্ষমতা দুর্বল হয়। গবেষকরা পরীক্ষা করে দেখেছেন যে কোনো ধরনের মদপান মস্তিষ্কের জন্য ক্ষতিকর। গবেষকেরা স্বাস্থ্যের জন্য নিরাপদ কোনো মদ খুঁজে পাননি। ওয়াইন, স্প্রিট বা বিয়ার, সব ধরনের সব মদই মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গবেষকদের মতে মদপানের নিরাপদ কোনো মাত্রা নেই, অল্প মদপানও মস্তিষ্কের জন্য ক্ষতিকর। মদ শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতি করে আর বিভিন্ন রোগের সৃষ্টি করে।
কেবল ইউরোপের দেশগুলোই মদপান সংক্রান্ত সমস্যায় ভুগছে এমন নয়। আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা CDC এক প্রতিবেদনে জানিয়েছে, মদপানের কারণে 2017 সালে 88,000 মার্কিন নাগরিক মারা গেছে এবং মদের কারণে সরকারের ক্ষতি হয়েছে $24,900 কোটি। মার্কিন যুক্তরাষ্ট্রে যারা মদপান করে তাদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাও অনেক। নতুন এক গবেষণায় দেখা গেছে প্রায় সব মার্কিন শিক্ষার্থী ছাত্রাবস্থায় মদপানের অভিজ্ঞতা অর্জন করে, তাদের মধ্যে আবার 80% বেশি নিয়মিত মদপানে অভ্যস্ত। পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গবেষকদের এক নতুন সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে গত এক দশকে মার্কিন শিক্ষার্থীদের মধ্যে মদপানের প্রবণতা 400% বেড়েছে। আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেয়া তথ্য অনুযায়ী প্রতিবছর প্রায় 1,900 মার্কিন শিক্ষার্থী মদপানের কারণে মারা যায়।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতি বছর 18 থেকে 24 বছর বয়সী প্রায় 7 লাখ শিক্ষার্থী তাদের বন্ধু বান্ধব এবং সহপাঠীদের মাধ্যমে মদপান শুরু করে। ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালকোহল অ্যাবিউজের তথ্য অনুযায়ী প্রতি বছর 97,000-এর বেশি মার্কিন শিক্ষার্থী মদপানের কারণে যৌন নির্যাতনের শিকার হন। এছাড়া করোনা মহামারীর সময় চিকিৎসকেরা বরাবরে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে যারা মদপান করে তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বেশি। করোনা থেকে বাঁচতে চিকিৎসকেরা মদ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। মানুষের শারীরিক সুস্থতার উপর মদের নেতিবাচক প্রভাব নিয়ে নানা কথা শোনা যায়। চিকিৎসকেরাও বরাবরই এ বিষয়ে সতর্ক করেন, কিন্তু মদের ক্ষতি এটাই শেষ সীমানা নয়। মদের বড় ধরনের প্রভাব পরিবার ও সমাজের উপর পড়ে, এ কারণে বিভিন্ন দেশের পুলিশ এ বিষয়ে সতর্ক। আমেরিকার অ্যালকোহল অ্যাডিকশন সেন্টারের গবেষণায় দেখা যাচ্ছে মদ্যপায়ীরা নিজের ক্ষতি করার পাশাপাশি অন্যদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
২০১৯ সালের জুলাইয়ে CNN টিভি চ্যানেলের ওয়েবসাইটে জ্যাকলিন হাওয়ার্ডের একটি নিবন্ধে বলা হয়েছে, আমেরিকার মদ্যপায়ীরা নিজেদের ক্ষতি করার পাশাপাশি আরও 5 কোটি 30 লাখ মানুষের ক্ষতি করছে। এর অর্থ হল আমেরিকার প্রতি 5 জন নাগরিকের মধ্যে একজন মদ্যপায়ীদের মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মৌখিকভাবে অথবা শারীরিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে। অল্প বয়সীদের মদে আসক্তি শারীরিক ক্ষতির পাশাপাশি পরিবার ও সমাজে সহিংসতা বাড়াচ্ছে, এ কারণে সড়ক দুর্ঘটনাও অনেক বেড়ে গেছে। আমেরিকায় প্রতি 4টি সড়ক দুর্ঘটনার মধ্যে 1টি ঘটে মদপানের কারণে। ইউরোপ মহাদেশে মদপানের মারাত্মক ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ করে সেখানকার সরকারগুলো মদপান কিছুটা নিয়ন্ত্রণে রাখতে একাধিক আইন প্রণয়ন করেছে। ইউরোপের সব দেশেই এ সংক্রান্ত একাধিক আইন রয়েছে, যেমন মদ্যপ অবস্থায় গাড়ি চালানো পুরোপুরি নিষেধ। এই আইন অমান্য করলে কোনো কোনো ক্ষেত্রে আজীবনের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিলের বিধান রয়েছে। এছাড়া কোনো কোনো দেশ মদপানের ক্ষেত্রে বয়স সীমা নির্ধারণ করে দিয়েছে।
যদিও এত সব ক্ষতির পরও ইউরোপীয় দেশগুলো মদকে নিষিদ্ধ করতে রাজি নয়। এর পেছনে একটি কারণ হল সেসব দেশে মদের প্রতি মানুষের মারাত্মক আকর্ষণ। এছাড়া সরকারগুলো অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হচ্ছে এই খাত থেকে। মদ উৎপাদন শিল্প ও ব্যবসা থেকে সরকার যে কর পায় তা বিশাল অঙ্কের। যাই হোক শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আবার কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
সুস্থ পরিবার
শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছেন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সুস্থ পরিবার নামের ধারাবাহিকের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা পরিবারের সুস্থতা রক্ষায় মাছ কিংবা জলজ খাদ্যপণ্যের প্রভাব ও গুরুত্ব সম্পর্কে কথা বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের উপকারে এসে থাকবে। আজকের আসরে আমরা কথা বলার চেষ্টা করব পরিবারে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব এবং তার ইতিবাচকতা নিয়ে। বিশ্বব্যাপী আজ একটি বিষয় বেশ ভাবিয়ে তোলার মতো, তা হল বহু সমাজেই লক্ষ্য করা যাচ্ছে পরিবারের ভিত কেমন যেন নড়বড়ে হয়ে উঠেছে। আগের সেই মজবুত ভিতটা যেন নেই আর। এমনকি তালাকের পরিমাণও এখন ভয়াবহ রকমে বেড়ে গেছে এবং প্রতিনিয়তই বাড়ছে।
পরিবার বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা তো একটি পরিবারকে বাইরে থেকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয়ই। এর বাইরেও নৈতিক এবং আচরণগত সমস্যা রয়েছে যা একটি পরিবারকে ভেতর থেকে ধীরে ধীরে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। পরিবারের প্রতি ভালোবাসা কিংবা সম্পৃক্ততা ধীরে ধীরে কমে যায় এবং তার জায়গা দখল করে নেয় দুঃখ, কষ্ট আর উদ্বেগ, উৎকণ্ঠা। এর ফলে স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক ভালোবাসা ও মমত্ববোধের পরিবর্তে বিচিত্র বিরক্তি ও কষ্ট জায়গা করে নেয়। এ নিয়ে আমরা আরও কিছু কথা বলার চেষ্টা করব আজকের আসরে। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
যে বিষয়গুলো স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কে চিড় ধরায় কিংবা হুমকির কারণ হয়ে ওঠে, তার মধ্যে একটি হল পারস্পরিক শ্রদ্ধা, সম্মান নষ্ট হয়ে যাওয়া কিংবা মর্যাদা বোধ না থাকা। আকত কিংবা বিয়ে হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী হয়ে ওঠে পরস্পরের জন্য সবচেয়ে কাছের মানুষ, সেটা ভালোবাসার দিক থেকেই হোক কিংবা আত্মিক সম্পর্কের দিক থেকেই হোক। সন্দেহ নেই যে স্বামী স্ত্রীর প্রতি পারস্পরিক দয়া, মমত্ববোধ এবং সম্মান অন্যদের তুলনায় অনেক বেশি থাকে। দুঃখজনকভাবে আজকাল তরুণ দম্পতিদের অনেকের মধ্যেই এমন আচরণ লক্ষ্য করা যাচ্ছে যা থেকে বোঝা যায় স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ নষ্ট হয়ে গেছে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শুরু হবার খানিক পরেই তাদের মধ্যকার বন্ধুত্ব, আন্তরিকতা ও ভালোবাসা প্রকাশ করতে গিয়ে অনেক সময় এমন সব শব্দ বা বাক্য ব্যবহার করা হয় যা মোটেই শোভন নয়।
স্বামী স্ত্রী একজন আরেকজনকে অন্যদের সামনেই তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করে, একবারও চিন্তা করে দেখে না যে এই তাচ্ছিল্যপূর্ণ অভিব্যক্তি তার জীবনসাথীর অন্তরাত্মায় কীরকম নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এই প্রতিক্রিয়ার পরিণতি কিন্তু প্রত্যাশিত নয় কারো জন্যই। যেখানে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক হবে দ্বিধাহীন বিশ্বাসের, নিরানন্দ ভালোবাসার, পরস্পরের প্রতি আস্থার, সেখানে এ ধরনের তাচ্ছিল্যপূর্ণ আচরণের ফলে প্রেম ভালোবাসাহীন পরিণতি ছাড়া আর কি ফল হতে পারে, এ নিয়ে আমরা আরও কিছু কথা বলব ইনশাল্লাহ। চলুন আসরের এ পর্যায়ে খানিক মিউজিক বিরতি দেওয়া যাক।
স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ ভাষার ব্যবহার করলে কি পরিণতি হতে পারে সে ব্যাপারে বলছিলাম আমরা। এবার বিপরীতটা বলার চেষ্টা করি। এমনিতেই ভালোবাসার দাবি হচ্ছে পরস্পরকে শ্রদ্ধা করা, সম্মান করা। এই শ্রদ্ধা সম্মান উভয়ের প্রতি থাকলে স্বাভাবিকভাবেই দুপক্ষের কথাবার্তায়, আচার আচরণের উপর তার প্রভাব পড়বে। সুতরাং পরস্পরের প্রতি মায়া, মমতা, প্রেম এবং ভালোবাসা বৃদ্ধি পাবে, সব মিলিয়ে দাম্পত্য জীবনটা উপভোগ্য হয়ে উঠবে। তো কিভাবে স্বামী বা স্ত্রী পরস্পরকে শ্রদ্ধা করবে, সম্মান জানাবে? উত্তরটা হলো সুন্দর কথাবার্তা ও আচরণের মাধ্যমে।
এই আচরণ বা সুন্দর কথাবার্তা বলতে কি বোঝায়? তেমন কিছুই না। কথা বলার সময় পরস্পরকে শ্রদ্ধা করে সম্মান দিতে হবে। এমন কোনো কথা বলা যাবে না কিংবা এমন কোনো শব্দ ব্যবহার করা ঠিক হবে না যার মাধ্যমে বোঝা যায় দোষ খোঁজার চেষ্টা হচ্ছে। কোনোভাবেই পরস্পরের দোষ ত্রুটি তুলে ধরে কথা বলা ঠিক নয়, তাতে বিশ্বাস ও আস্থা নষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে সম্মান ও ভালোবাসা কমে যেতে থাকে। স্বামী স্ত্রীকে হতে হবে পরস্পরের কথার উত্তম শ্রোতা। সবচেয়ে সুন্দর শব্দ প্রয়োগ করে পরস্পরের সঙ্গে কথা বলতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। পরস্পরকে আদেশ নিষেধ করাটাও আন্তরিক সম্পর্কে চিড় ধরাতে পারে। সংসারে কেউ কারো সেবক নয়, বরং পরস্পর পরস্পরের সহযোগী, এটা মাথায় রাখতে হবে।
বলছিলাম, সংসারে কেউ কারো সেবক নয়, বরং পরস্পর পরস্পরের সহযোগী। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ভুল ত্রুটিগুলো উপেক্ষা করে পরস্পরের ভালো ও সুন্দর দিকগুলো তুলে ধরতে হবে। সকল ক্ষেত্রে এবং সবসময় পরস্পরের আবেগ বা মনের অবস্থাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সেটা পরিবারেই হোক কিংবা আত্মীয় স্বজনের মাঝেই হোক। একইভাবে একজনের অনুপস্থিতিতে আরেকজন যেন অপরের কাছে স্বামী বা স্ত্রীর ভুল ত্রুটি নিয়ে গল্প না করে, কোনো রকম গোপন বিষয়ে যেন ফাঁস করে না দেয়, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা খুব সহজেই স্বামী স্ত্রীর সম্মানহানি ঘটায়, আর এটা চলতে থাকলে ভালোবাসার অপমৃত্যু ঘটে। মনে রাখতে হবে, প্রতিটি মানুষেরই কোনো না কোনো দুর্বল দিক রয়েছে, সেটাকে বড় করে দেখলে সর্বনাশ হয়ে যাবে দাম্পত্য জীবনের।
সুতরাং স্বামী স্ত্রী যদি পরস্পরকে মূল্য দিয়ে, সম্মান দিয়ে কথা বলে, আচরণ করে, তাহলে কতই না মঙ্গল। কোনো একটি দায়িত্ব পালন করলে কিংবা সহযোগিতা করলে পরস্পরের প্রশংসা করা উচিত। ধন্যবাদ দেওয়া হলে মনে করা হবে তার কাজের প্রশংসা করা হয়েছে, এবং এর ফলে পারস্পরিক প্রীতি ও ভালোবাসা দৃঢ় হবে। পরস্পরের চিন্তা চেতনার সম্পর্কে নিবিড়ভাবে জানার চেষ্টা করা ভালো, মানে হলো পরস্পরকে আবিষ্কার করার চেষ্টা করতে হবে। তাহলে চরম প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতেও কিংবা মতানৈক্যপূর্ণ অবস্থাতেও পরস্পরের সমালোচনা থেকে বিরত থাকার পথ সৃষ্টি হবে, আর সেটাই হবে ভালোবাসার নিদর্শন। রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারাই বিয়ে করে তাদের উচিত পরস্পরকে শ্রদ্ধা ও সম্মান করা।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কথা হবে আবারও পরবর্তী আসরে।
দর্পণ।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ইরানের সামরিক শক্তি পারস্য উপসাগরীয় এলাকা সহ সমগ্র পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য বিশ্ব ও দখলদার ইহুদিবাদ ইসরায়েল এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করলেও ইরান তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। আজকের আলোচনায় আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইরানের সশস্ত্র বাহিনীর গঠনমূলক ভূমিকার বিষয়টি তুলে ধরব। আজ শুনুন এ সংক্রান্ত আলোচনার প্রথম পর্ব। পরিবেশনায় রয়েছি আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ধর্মীয় নেতাদের সঠিক নেতৃত্ব ও ইমানদার সশস্ত্র বাহিনীর গঠনমূলক ভূমিকা এ অঞ্চলে শত্রুদের সব ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে। শত্রুরা ইরানের ভেতরে বিভেদ সৃষ্টি ও এদেশটিকে দুর্বল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েও এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। ইরানে ইসলামী বিপ্লবের পর বিপ্লবের রূপকার ইমাম খোমেনির নতুন করে সেনাবাহিনীকে গড়ে তোলার পদক্ষেপ নেন। তিনি ফার্সি ফারভার্দিন মাসের 29 তারিখকে সেনাবাহিনী দিবস হিসেবে ঘোষণা দেন। প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে
এ দিবস পালিত হয়। ছোট বড় বিভিন্ন শহরে কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা ইরানের জনগণ ও ইসলামী প্রজাতন্ত্র শাসন ব্যবস্থার প্রতি আনুগত্য ঘোষণার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অন্যদিকে ইরানের জনগণও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত সেনাবাহিনীর প্রতি বিশেষ শ্রদ্ধা পোষণ করে।
ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ বাখতিয়ারি বিপ্লব বিজয়ের পর প্রথম কয়েক বছরের ঘটনাবলী এবং সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় বাইতুল মুকাদ্দাস সামরিক অভিযান পরিকল্পনার কথা উল্লেখ করে বলেছেন, ওই বছরগুলোতে বিপ্লব বিরোধীদের নানা অপপ্রচার সেনাবাহিনীকে মোকাবেলা করতে হয়েছে। তারা বলত সেনাবাহিনীর প্রয়োজন নেই এবং এই বাহিনী সংরক্ষণের পেছনে অযথা বহু অর্থ অপচয় হয়। এ অবস্থায় মরহুম ইমাম খোমেনি দেশের ভেতর ও বাইরে ইরানের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর গুরুত্বের বিষয়টি উপলব্ধি করে আরও শক্তিশালী করে গড়ে তোলার নির্দেশ দেন। তিনি সেনাবাহিনীর সদস্যদেরকে রাজপথে কুচকাওয়াজ অনুষ্ঠানের নির্দেশ দেন, যাতে জনগণ ও তাদের মধ্যে ঐক্য ও সংহতি তৈরি হয় এবং শত্রুরা জনগণ ও সেনাবাহিনীকে আলাদা করে দেখানোর যে ষড়যন্ত্র করেছিল সেটাও যাতে ব্যর্থ হয়ে যায়।
সশস্ত্র বাহিনী যে কোনো দেশের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এবং তারা একটি জাতির শক্তির প্রতীক। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ চলাকালে ইরানের ইসলামী সরকার ব্যবস্থা উৎখাতের জন্য কঠিন ষড়যন্ত্র মোকাবেলায় সেনাবাহিনী বিরাট বীরত্বের পরিচয় দিয়েছিল। তারা শত্রুর আগ্রাসন মোকাবেলায় শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স ও ব্রিটেন সহ ইউরোপের দেশগুলোর সবুজ সংকেতে ইরাকের সাদ্দাম সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয়। সেই যুদ্ধে প্রাচ্য ও পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলো এবং এ অঞ্চলে তাদের তাবেদার দেশগুলো সাদ্দামকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। চাপিয়ে দেয়া ওই যুদ্ধে শত্রুরা বিজয়ের ব্যাপারে নিশ্চিত ছিল এবং তারা ভেবেছিল খুব অল্প সময়ের মধ্যে ইরানের ইসলামী সরকার ব্যবস্থাকে উৎখাত করতে পারবে। এজন্য তারা সাদ্দামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
কিন্তু চাপিয়ে দেয়া ওই যুদ্ধের বিরুদ্ধে ইরানের সেনাবাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং ইরানের জনগণকে রক্ষায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ও স্বেচ্ছাসেবী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সেকেন্ড ইন কমান্ড জনাব আজিমি নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, দক্ষ ও চৌকস সেনাবাহিনী সবসময় আমাদের প্রেরণার উৎস এবং দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের বড় ভূমিকা রয়েছে।
শত্রুর আগ্রাসন মোকাবেলার পাশাপাশি দেশের যে কোনো জরুরি অবস্থা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অসামান্য অবদান রাখছে ইরানের সেনাবাহিনী। সেনাবাহিনী IRGC ও বিপ্লবী স্বেচ্ছাসেবী বাহিনী সম্মিলিতভাবে কেরমানশাহ প্রদেশের বাম ও রুদবরে সংগঠিত ভূমিকম্প এবং সম্প্রতি বন্যা কবলিত এলাকার জনগণের সহায়তায় এগিয়ে এসেছিল। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হজরত আয়াতুল্লাহ হিল উজমা খামেনেই সম্প্রতি ইমাম আলী আলাইহি সালাম সামরিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক সমাবেশে দেয়া বক্তৃতায় বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সাহায্য পৌঁছে দেয়, এমনকি বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতেও চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর বিরাট অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইসলামী ইরানের সশস্ত্র বাহিনী সত্যিকারের মর্যাদা সম্পন্ন একটি বাহিনী।
শুধু দেশের ভেতরেই নয়, একই সঙ্গে পশ্চিম এশিয়ার বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ইরানের সেনাবাহিনীর গঠনমূলক ভূমিকা অনস্বীকার্য। 8 বছরের প্রতিরক্ষা যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী নিজেরাই তৈরিতে সক্ষম। ইরানের সেনাবাহিনী বর্তমানে এই অঞ্চলের অপ্রতিরোধ বাহিনীতে পরিণত হয়েছে। ইরানের সেনাবাহিনী সরাসরি যুদ্ধ কৌশলে এমন এক অবস্থানে পৌঁছে গেছে যে কোনো পর্যায়ে শত্রুর হুমকি কিংবা আগ্রাসন মোকাবেলায় তারা প্রস্তুত। ইরান সহ সমগ্র এ অঞ্চলের নিরাপত্তা রক্ষায় তারা অন্যতম নিয়ামক হিসেবে আবির্ভূত হয়েছে। জাতীয় সেনাবাহিনী দিবসে এক বাণীতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি সব সেনা সদস্য ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এ উপলক্ষে সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাফিকে লেখা এক বার্তায় বলেছেন, সেনাবাহিনীতে কর্মরত সবাইকে এবং তাদের সম্মানিত পরিবারকে আমার সালাম পৌঁছে দিন। বর্তমানে সেনাবাহিনী ময়দানে সক্রিয় এবং তাদের দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। এই প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করুন ও ভূমিকা রাখুন।
এ দিবসকে সামনে রেখে রাজধানী তেহরানে স্বাস্থ্যবিধি মেনে নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাম্প্রতিক নানা অর্জন ও সাফল্য তুলে ধরা হয়। ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ সামরিক শিল্পের প্রায় সব গুরুত্বপূর্ণ সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। যেসব নয়া সাফল্য তুলে ধরা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল দুটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। জুলফিকার ও আব্দুল মাজিদ নামের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের ঘাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। তো শ্রোতবন্ধুরা, ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন ও দেশ প্রতিরক্ষায় এ বাহিনীর ভূমিকা সম্পর্কে বিশেষ আলোচনার প্রথম পর্ব শুনলেন।
কথা হবে আবারও আগামী আসরে।